মিডনাইট হরর স্টেশনের সমস্ত গল্প শুনতে চলে আসুন আমাদের নতুন ঠিকানায় midnighthorrorstation.in। শুনতে থাকুন আজকের গল্প পূব দিকের দিকে জানলা। আজ থেকে 20 বছর আগেও মানুষ এত ব্যস্ত ছিল না। সকালে থলে নিয়ে এসে বাজার করতে যেত, ভাত খেয়ে দুদণ্ড মুড়ি চিবাত। তখনকার গল্প উপন্যাসও চলত ঢিমে তালে। তারপর ধুমধাড়াক্কা এসে গেল মোবাইল ফোন, ল্যাপটপ, ইমেল, এই সমস্ত। আপনি ভাবছেন এই সমস্ত হলো বিজ্ঞানের উন্নতি, কিন্তু সেগুলো বালি। আসলে এইসব হলো আমাকে আপনাকে দিয়ে বেশি কাজ করিয়ে নেওয়ার ফিকির। আমরা ছোটবেলায় শুনেছিলাম যে যারা নাকি রেল লাইনে কাটা পড়ত, তারা স্কন্দ কাটা নামে বিচ্ছিরি এক ধরনের ভূত হয়ে রেল লাইনের উপর দিয়ে ঘুরে বেড়াত। ইন্টারনেট আসতে যখন জানলাম যে তেমন কিছু আদৌ হয় না, তখন আমার আর ফাঁকা রেল লাইনের দিকে তাকিয়ে থাকতে গা শিরশির করতো না। শৈশবের রোম্যান্সকে খুন করার এক অশ্বমেধ যজ্ঞ চলছে। যাই হোক, সেই অবাস্তব রোম্যান্সে ফিরে যাব আজ গল্প নিয়ে। মিডনাইট হরর স্টেশনে আজকের গল্প পূব দিকের জানলা। দীর্ঘদিনের পুরনো তালাটা সশব্দে খুলে যেতেই একরাশ পুরনো স্মৃতি এসে ঘিরে ধরল আমাকে। ছেলেবেলার 12টা বছর নিমেষে চারপাশ চুরি করে নিল। সব তালা খুলতে কি একই রকম শব্দ হয়? বোধহয় না, কারণ এইমাত্র তালা খোলার যে শব্দটা হলো সেটা আমার কাছে ভীষণ পরিচিত। আমার মধ্য কলকাতার 2BHK ফ্ল্যাটের দরজা বিনা শব্দে খুলে যায়। অফিসের দরজার সামনে গিয়ে দাঁড়ালে নিজে থেকেই দুপাশে সরে পথ করে দেয়, কিন্তু তালা খোলার এই খটখটাং শব্দে একটা অকৃত্রিম নিরাপত্তা আছে। চাবিটা আমার হাতে দিয়ে এক পাশে সরে দাঁড়ালো মাধব। অবাক হয়ে জিজ্ঞেস করলাম, এ তালাটা এখনো পাল্টায়নি? মাধব একটুখানি হেসে মাথা নাড়ল।
ইংরেজ আমলের দেশি কোম্পানির তালা, এ তালা একবার চড়লে আর নষ্ট হয় না। এখনকার ইয়েল লোকগুলো খালি দেখুন দাঁড়িয়ে আছে, কাজে কিচ্ছু নেই।
দরজা ঠেলে ভিতরে ঢুকে এলাম। প্রথম দেখায় একটু অচেনা লাগলো ঘরটা, তারপর ধীরে ধীরে চিনতে পারলাম। আমার ছোটবেলায় দেখা আসবাবপত্র কিছুই নেই। দেওয়ালের রং বদলেছে, পায়ের নিচে এখন আর সিমেন্ট নেই, মার্বেল বসেছে। একই রকম আছে শুধু জানলাগুলো। এইটুকুনি ছোট ঘরে 4টে ছাদ ছোঁয়া জানলা। দাদু বাড়িটা যখন বানিয়েছিলেন সে সময় বেশি করে জানলা বানানোর একটা রেওয়াজ ছিল। এখনকার বাড়িতে অত জানলা হলে প্রাইভেসি নষ্ট হয়ে যায়। দাদুর কথা মনে পড়তেই ডান দিকের দেওয়ালের উপর চোখ চলে গেল। ছবিটা নেই সেখানে, মনটা খারাপ হয়ে গেল। পিছন ঘুরে জিজ্ঞেস করলাম, হ্যাঁ রে, দেওয়ালে একটা ছবি ছিল, কোথায় আছে জানিস? মাধব ওখানিক ভেবে নিয়ে বলল,
এরা কি তো ভাড়াতে থাকতো এখানে, তখন থেকেই নেই। আচ্ছা, বড় সাহেবকে জিজ্ঞেস করে দেখবো ওনার কাছে আছে কিনা।
এখানে আসার আগে ইচ্ছা করেই বেশি জিনিসপত্র রাখতে বারণ করেছিলাম। শোবার মতো একটা খাট হলেই আমার চলে যায়, সাথে একটা চেয়ার। এতকাল বিছানার উপর আড় হয়ে শুয়েই লেখাপড়া করেছি। ইদানিং চোখে ব্যথা হওয়ার জন্য ডাক্তার অত কাছ থেকে লিখতে বা পড়তে বারণ করেছে, তাই এই চেয়ারের ব্যবস্থা। ব্যাগ থেকে টুকিটাকি জিনিসপত্র বের করে আপাতত চেয়ারের উপরেই রাখলাম।
এই জানলাগুলো খুলে দিন স্যার, কুমোট হয়ে আছে।
মাধব নিজেই জানলা খুলতে যাচ্ছিল, বাধা দিলাম তাকে, বললাম, থাকে, আমি খুলে নেব, তুমি এসো এখন।
বিকেলে আবার আসবো স্যার, কিছু দরকার হলে ফোন করে দেবেন, তবে এই বাড়িতে অসুবিধা কিছু নেই।
আচ্ছা, উপরের ভাড়াটেরা লোক কেমন?
নিরীহ, ছাদে পাঁচে থাকে না, উপরে যে লোক আছে বুঝতেই পারবেন না।
বেশ, সেই ভালো, তুমি ছবিটার ব্যবস্থা করো। মাথা নেড়ে ঘর থেকে বেরিয়ে গেল মাধব। আমি ঘরের দরজাটা ভেজিয়ে জানলাগুলো খুলে দিলাম, প্রথমে উত্তর দিকের গুলো, তারপর পূবের জানলাটার কাছে এসে দাঁড়ালাম। পাল্লা দুটোর আংটা গ্রিলের সাথে নারকেল দড়ি দিয়ে বাঁধা, গ্রিলগুলো এখনো আগের মতোই আছে, লম্বা গড়াদের ফাঁকে মাঝে মাঝে গোল গোল চাকতি। সত্যি কথা বলতে এই জানলাটার জন্যই এখানে এসেছি আমি। গ্রিলের উপর হাত বুলাতে বুলাতে ছোটবেলার কথা মনে পড়ে গেল। এই জানলার উল্টো দিকেই তখন একটা খাট পাতা থাকত, ঘরে একা শুতাম আমি। প্রথম দিকে বেশ ভয় লাগতো, ধীরে ধীরে সেটাও কেটে গেছিল। শুধু অন্ধকার ঘরে এই খোলা জানলাটার দিকে তাকালে বুকের ভিতরটা কেমন ছমছম করত। অন্য জানলাগুলোই কিন্তু তেমন হতো না, তার একটা কারণও অবশ্য ছিল। মায়ের কাছে শুনেছিলাম দাদু বাড়িটা করার আগে গ্রামের কোনো গবাদি পশু মারা গেলে লোকেরা তাকে এইখানে পুঁতে দিয়ে যেত। তাছাড়া জমির খানিকটা জায়গা দাদু কিনতেও পারেনি, ফলে সেই জায়গাটায় পাঁচিল দিয়ে ঘিরে তবে বাড়ি করতে পেরেছিলেন। পূব দিকের ওই জানলাটা দিয়ে তাকালে সেই ঘেরা পাঁচিলটা দেখা যেত। এমনিতে জায়গাটা মিটার পাঁচেকের বেশি বড় হবে না, কিন্তু ছেলেবেলায় ওই নির্বাক ইঁটগুলোই আমার মনের ভিতরে থেকে থেকে খোঁচা দিত। কি আছে ওর আড়ালে? রাত্রিবেলা জানলা খোলা থাকলে বারবার চোখ পড়ত সেখানে, থাক থাক নিশ্চল ইটের উপর চাঁদের আলো পড়ে কি মায়াময় দেখাতো জায়গাটা। মনে হতো এই বুঝি কেউ সেখান থেকে বেরিয়ে আসবে। এখন সেই সব ভেবে মনে মনে কেমন যেন হাসি পেল। সেখান থেকেই আমার ভূত নিয়ে ভাবনা চিন্তা শুরু। সব কথা তো বড়দের বলা যায় না, নিজের মনের মধ্যেই রেখে দিতাম, মনের ভিতর আর জায়গাই বা কতটা। ফলে খাতায় লিখতে শুরু করলাম, সেই খাতাখানা এখন হারিয়ে গেছে। এর মাঝে সময় তো কম কাটল না, প্রায় 15 বছর। ভূতের গল্প এর মধ্যে নেহাত কম লিখিনি, কিন্তু তার মাঝেই এখন একটা সমস্যা এসে দেখা দিয়েছে, সে কথায় পরে আসছি। দড়ির গিট খুলে জানলার একটা পাল্লায় ঠেলা দিলাম, সেটা ধীরে ধীরে খুলে গেল। ওপারের এক ছলুক আলো অনেকদিন পর পথ পেয়ে ঝাঁপিয়ে ঢুকে পড়ল ঘরের ভিতরে। আমার চোখও প্রথম গিয়ে পড়ল সেই ঘেরা পাঁচিলটার উপর। হ্যাঁ, সেটা এখনো আগের মতোই আছে, শুধু কয়েক জায়গায় ইঁট খসে সিমেন্টের গাঁথনি বেরিয়ে পড়েছে। ফুট ছয়েকের উঁচু পাঁচিল, তার সামনে কাঁটা ঝোপ আর বুনো ফুলের জঙ্গল, এখন সেটা আরও লতা পাতায় প্রায় ঢেকে গেছে। এতদিন যারা এখানে থাকতো তারা পরিষ্কার করায়নি নাকি? জানলার গ্রিলটা ঠান্ডা হয়েছিল, হাতের আঙুলগুলো ছোঁয়াতেই শিশির করে উঠল। সরে এলাম সেদিক থেকে। সেকালে সাপকোপের আস্তানা ছিল বলে ছোটদের পাঁচিলটার ওদিকটায় যেতে দেওয়া হতো না, মাঝে মাঝে নাকি বাড়ির পাইপ পেয়ে দোতলায় সাপ উঠে আসত। তাও একদিন বাড়ির লোকের চোখ এড়িয়ে পাঁচিলের সামনে গিয়ে দাঁড়িয়েছিলাম, কিন্তু ওই পর্যন্তই, অনেক লাফালাফি করেও পাঁচিলটা টপকে ওপারটা দেখতে পারিনি। সাথে ভয়ও লাগছিল, একবার ওদিকে গিয়ে পড়লে আর যদি এপারে আসতে না পারি। সেদিন ফিরে এসেছিলাম, ভেবেছিলাম আর একটু লম্বা হলে আবার চেষ্টা করে দেখব, কিন্তু সে সুযোগ আর পাইনি। আমার 12 বছর বয়স হতে না হতেই বাবার কলকাতায় বদলি, সেখান থেকে আর ফেরা হয়নি। বাড়িটার একতলায় এতদিন ভাড়াটে ছিল, মাস তিনেক হলো তারা উঠে যাওয়ায় এবং নতুন ভাড়াটের খোঁজ এখনো অবধি না পাওয়ায় আমি আপাতত আস্তানা গেড়েছি। দুপুরে খেয়ে দিয়ে শহরটা এক পাক ঘুরে এলাম। পুরনো দোকানপত্র বেশিরভাগই নেই, যেগুলো আছে তাতেও চেনা পরিচিত লোকজন উধাও। বিকেলে ঘরে ফিরেই দেখলাম মাধব বাইরে অপেক্ষা করছে, হাতে খবরের কাগজে মোড়া একটা প্যাকেট। বুঝলাম ছবিটা, আমাকে দেখেই সেটা এগিয়ে দিয়ে বলল,
অনেক খোঁজাখুঁজি করে বের করতে হলো স্যার, প্রায় হারিয়েই গেছিল।
আমি হাসলাম, ছবিখানা হাতে নিতে নিতে বললাম, এ ছবিটা ঘরে না থাকলে চিনতেই পারি না ঘরটা। আচ্ছা আর একটা উপকার করে দিও বাবা।
বলুন না।
ওই বাড়ির পূব দিকের পাঁচিলটা এখনো আছে দেখলাম।
ওই ভাঙা পাঁচিলটা?
হ্যাঁ, আর জানলা দিয়ে চোখে পড়ল। একটু যেন অবাক হলো মাধব, তারপর কি যেন ভেবে নিয়ে বলল,
বছরখানেক আগে জায়গাটা সাফা করে পাঁচিলটা ভেঙে ফেলার কথা হয়েছিল, কিন্তু জায়গার দলিল নিয়ে কি সব মোকদ্দমা চলছে শুনছি, তাই আর ভাঙা যায়নি।
ভেঙে ফেলবে কেন, খারাপ কিছু আছে ওখানে? প্রশ্নটা করেই মনে হলো বোকামি করে ফেলেছি। আসলে ভূতের গল্প লিখতে লিখতে এমন অভ্যাস হয়েছে যে সহজ স্বাভাবিক কারণগুলো আর ভেবে দেখি না।
খারাপ কিছু বলতে সাপখোপ পোকামাকড় তো কম নেই, রাস্তার একধারে ছেলেপুলে ক্রিকেট খেলে, মাঝে মধ্যে ওখানে বল এসে পড়ে।
আমি একটু থেমে বললাম, কাউকে দিয়ে জায়গাটা একটু পরিষ্কার করিও তো।
কেন স্যার?
মাধুর কলাটা এবার কৌতূহলী শোনালো, একটু ঘুরে দেখব। সে কি যেন বলতে গিয়েও একটু ইতস্তত করলো, তারপর বলল,
দেখার মতো তো কিছু নেই, ঝোপঝাড় খালি, তবে বলছেন যখন কালই পরিষ্কার করিয়ে রাখবো। আপনার গামবুট আছে?
বাড়িতে আছে, কেন আনা হয়নি। একবার মাথা নাড়িয়ে মাধব উঠে পড়ল, জায়গাটা পরিষ্কার করতে বলে তাকে যে বেশ ঝামেলায় ফেলেছি সেটা মনে মনে বুঝতে পারলেও মুখে কিচ্ছু বললাম না। পাঁচিলটার ওপারে ঠিক কি আছে সেটা দেখতেই আমার এত দূর আসা, তার সাথে আরও একটা কারণ আছে বটে, তবে সেটার ব্যবস্থা রাত না হলে করা যাবে না। ঘরে ঢুকতেই খোলা জানলাটা চোখে পড়ল, বিকেল হয়ে আসায় ওপারের আলো ক্ষীণ হয়ে এসছে। কি যেন একটা মোহময় হাতছানিতে ডাকে জানলাটা, ছোটবেলাতেও ঠিক এইভাবেই খোলা জানলার বাইরে চোখ পড়তো আমার, মাথায় এক কাদা কিম্ভূত খেয়াল এসে ভিড় করত। মনে হতো এই বুঝি কেউ এসে দাঁড়ালো সেখানে, গ্রিলের গোল চাকতিগুলোর মাঝখান থেকে এগিয়ে এলো একটা হাত, পাঁচিলের ওপার থেকে উঠে এলো কোনো মুন্ডুহীন ধড়। আসলে ব্যাপার হয়েছে কি, আমাদের এই লেখককুলের একটা ক্রনিক রোগ আছে, থেকে থেকে মাথায় গল্পের জন্য নতুন প্লট আসতে চায় না, কলম বাগিয়ে বসে মাথা খুঁড়ে ফেললেও এক লাইন গল্প এগোয় না। কিছুদিন হলো আমার এই রোগটা অসহ্য রকম বেড়ে উঠেছে, অনেক সাধ্য সাধনা করে কিছু মাথায় এলেও পরক্ষণেই মনে হচ্ছে, ধুর জিনিস তো আগেই লিখে ফেলেছি। এই রোগের কোনো ওষুধ নেই জানি, কিন্তু না লিখেই বা কতদিন থাকা যায়। শেষে মনে পড়লো এই জানলাটার কথা, মনে হলো একটা রাতও যদি এই ঘরটায় শুয়ে খোলা জানলার দিকে তাকিয়ে থাকতে পারি তাহলে মাথায় নতুন কিছু খেলতে পারি। ছোটবেলায় যখন আসতো তখন একেবারে বিমুখ করবে বলে তো মনে হয় না। কাগজের মোড়কটা খুলে ছবিটা বের করে আনলাম, বুঝলাম মাধব সেটাকে আগে থেকেই ভালো করে ধুলো ঝাড়া করে রেখেছে। আগের ভাড়াটেরা বোধহয় হুকে ক্যালেন্ডার টাঙাত, সেটুকু জায়গার দেওয়ালে এখনো কালচে রং ধরেনি। ছবিটার পিছনে দড়ি লাগানো ছিল, সেটা হুকে টাঙিয়ে দিলাম। দাদুর শেষ বয়সের ছবি, সাদা কালো,
কাঁচের ফ্রেম দিয়ে ঢাকা থাকায় ছবিটার ভিতরটা এখনও বোঝা যায়। সেই দিকে তাকিয়ে থাকতে থাকতেই আচমকা কিছু পুরনো কথা মনে পড়ে গেল। কি আশ্চর্য, এই কথাগুলো এতদিন প্রায় ভুলেই গেছিলাম। কলকাতায় অফিস ছিল বলে দাদু এখানে থাকতেন না, বড় সড়ো ছুটি পড়লে তখন আসতেন। সে কটা দিন তার হাব ভাবই বদলে যেত, যেন তিনিই বাকে আর বড় লাটই বাকে। সকালবেলা ঝোলা নিয়ে বাজার করতে বেরোতেন, তারপর বাড়ি ফিরে সেই ঝোলা রেখেই ছুটতেন ক্লাবে তাস খেলতে। সন্ধ্যেবেলা বাড়ি ফিরে শতরঞ্চি নিয়ে সোজা ছাদে। দাদু এখানে থাকলে আমারও পড়াশোনায় দু তিন দিন ছুটি মিলত, ফলে সন্ধে গাঢ় হলে আমিও গুটি গুটি পায়ে ছাদে চলে আসতাম। খোলা আকাশের নিচে সেই শতরঞ্চিতে শুয়ে একটার পর একটা গল্প বলতেন দাদু। তার বেশিরভাগই নাকি সত্যি ঘটনা, এবং সত্যি ঘটনার বেশিরভাগটাই আবার ভূতের। গোটা সন্ধে হাঁ করে সেই সব গল্প আমি গিলতাম। আকাশে জলজলে জ্যোৎস্নার ঘন রাত নাপত, মনে হতো চাঁদ আর তারাগুলো নেশায় ডুবে স্থির হয়ে শুনছে। কলকাতায় থাকতে দাদু কিন্তু তেমন একটা আসতেন না আমাদের বাড়িতে, এলেও তাকে চিনতে অসুবিধা হতো আমার। গ্রামের দাদু আর শহরের দাদু দুটো যেন একদম আলাদা মানুষ। ভালো করে সন্ধে নামার আগেই মশারি টাঙিয়ে ফেললাম। এদিকটায় মশার ভারী উপদ্রব, মশারির ভিতর খাতা কলম নিয়েই ঢুকেছিলাম। খানিক্ষণ গল্পের আশায় বসে থাকলাম, কোনো লাভ হলো না। রাত না হলে কিছু আসবে বলে মনে হয় না, ব্যাপারটা মনে হতেই একটা আশঙ্কা এসে চেপে ধরল আমাকে। আচ্ছা, আমি যদি আর ভয় না পাই, আর কিছু না হোক, এর মাঝে 15টা বছর কেটে গেছে, এতদিনে আমি আর ভীতু নই। জানলার দিকে তাকিয়ে থাকলেও যদি মাথায় কিছুই না আসে। মশারি থেকে বেরিয়ে জানলার দিকে এগিয়ে গেলাম, গ্রিলগুলোতে আবার হাত ছুঁয়ে দেখলাম, মৃতদেহের মতো ঠান্ডা হয়ে আছে তারা। একটা শিশিরে হাওয়া চোখে মুখে এসে লাগলো আমার, মনে হলো কিছুক্ষণের জন্য যেন জীবন্ত হয়ে উঠেছে জানলাটা। যদি সত্যি তাই হয়, আমাকে কি মনে পড়বে তার? একটানা 12টা বছর এই ঘরে কাটিয়ে গেছে, ভুলে তো যাওয়ার নয়। কিরে, মনে আছে আমাকে? অজান্তেই প্রশ্নটা বেরিয়ে এলো মুখ থেকে। কানের পাশে শনশনে হাওয়ার ঝাপটা লাগছে, বাইরের অন্ধকার কাটা ঝোপের আড়াল থেকে একটানা ঝিঁঝি ঢেকে চলেছে। জং ধরা খসখসে গ্রিল, জং নয়, যেন বয়সের ভারে বৃদ্ধ জানলাটার চামড়া কুঁচকে আছে। হঠাৎ খানিকটা দূরে শুকনো পাতার উপর খসখস আওয়াজ হলো, মনে হলো কেউ যেন হেঁটে সরে যাচ্ছে সেদিক থেকে। চমকে উঠলাম, এত রাতে কে আসবে ওদিকে? টর্চটা ব্যাগ থেকে বের করা হয়নি, তাড়াহুড়ো করে সেটা বের করে আলো জ্বেলে জানলার বাইরে ধরলাম। মিহি হলুদ আলোর রেখা জঙ্গল ভেদ করে ভাঙা পাঁচিলটার উপর গিয়ে পড়ল। না, কেউ নেই সেখানে। তবে কি ভুল শুনলাম? ওসব বিড়াল বা কুকুর জাতীয় প্রাণীও হতে পারে। এর মধ্যেই তো একটা ধুরন্ধর মশা হাতের উপর এসে বসেছিল, সেখানটা চাপড়ে নিয়ে ফিরে আসার জন্য পিছন ফিরতেই থমকে গেলাম। এই মাত্র আবার শুনতে পেয়েছি শব্দটা, তবে এবার আর দূরে নয়, যেন জানলার ঠিক নিচ থেকেই এসেছে সেটা। মনে হলো এই মুহূর্তে আমার ঠিক পিছনেই জানলার গ্রিল ধরে কেউ দাঁড়িয়ে আছে, তার মাছের মতো নিশ্চল চোখের দৃষ্টি এসে পড়ছে আমার ঘাড়ে। আমি পিছন ফিরে দেখার সাহস পেলাম না। ফাঁকার হাওয়ায় মশারির কাপড়টা দুলছে, এখন আর পিঠে হাওয়ার ছাপটা লাগছে না, অর্থাৎ হাওয়ার পথ আটকে সত্যি কেউ দাঁড়িয়েছে জানলায়। এক পা করে আমি সরে এলাম সেদিক থেকে,
চকিতে পিছন ফিরলাম। সাথে সাথে মনে হলো পিছন ফেরার ঠিক আগের মুহূর্তেই কেউ সরে গেল সেখান থেকে।
দুরু দুরু বুকে মশারির ভিতর ঢুকে এলাম। তবে কি সত্যি কিছু আছে জানলার ওপারে?
আমার ছোটবেলার কল্পনাটা অমূলক মিথ্যে নয়?
না, এখনই নিশ্চিতভাবে কিছু বলা যায় না। শুধু একটা ব্যাপার নিয়ে সন্দেহ নেই আমার মনে, ভয় আমি এখনো পাই আগের মতোই, হয়তোবা তার থেকে বেশি।
হোটেল থেকে খেয়ে দিয়ে ফিরতে ফিরতে 10:30 বেজে গেল। আজ রাতে যে ঘুম হবে না তা বেশ বুঝতে পারছি, অবশ্য সেটা না হলেই ভালো, আমি তো এখানে ঘুমাতে আসিনি। ফেরার সময় মাধুর সাথেও দেখা করে এলাম, সে বলল কাল সকালেই জায়গাটা পরিষ্কার করে দেবে। তেমনটা যদি সত্যি হয় তাহলে কাল বিকেলের দিকেই কলকাতা রওনা দেব। হাত মুখ ধুয়ে জামা কাপড় ছেড়ে আবার গিয়ে ঢুকলাম মশারির ভিতরে, আলোটা নিভিয়ে দিলাম। কদিন পরেই হয়তো পূর্ণিমা, ফিনফিনে আলো এসে পড়েছে ঘরের মেঝেতে, জানলা দিয়ে কয়েকটা উড়ন্ত জোনাকির আলো চোখে পড়ছে, হাজারো ব্যাং ব্যাঙাচি যেন একসাথে ডেকে চলেছে। সেই সাথে ঘরের ভিতর পুরনো পাখার খটর খটর আওয়াজ, এই সব কিছু মিলেমিশে আমার চারপাশটা কুয়াশার মতো অবাস্তব মনে হচ্ছে। জানলার দিকে চোখ দিয়ে শুয়ে শুয়ে ভাবতে লাগলাম, আমি আমার ছেলেবেলার বন্ধুদের কথা, আমার মা বাবা, এই বাড়ির অতীত ঘিরে থাকা মানুষগুলোর কথা, তাদের কেউ আর এখানে থাকে না, তাদের পরিচিত হাঁক ডাক আর শোনা যায় না এখানে, সেসবের সাথে কি মানিয়ে নিয়েছে বাড়িটা, নাকি এখনো সে ভুলতে পারেনি আমাদের? মানুষ পরিবর্তনশীল, মরণশীল, সে কথা কি কেউ জানিয়েছে তাকে? ঘুম নামছে ধীরে ধীরে, একটা মোহময় অনুভূতি এসে গ্রাস করছে আমাকে। মনে হলো দোতলায় আমার মা শুয়ে ঘুমাচ্ছেন, একটু পরেই ঘুম ভাঙবে তার, জড়ানো গলায় ডাক দেবেন, খেতে আয় সমু। দাদু ছাদ থেকে দড়ি খড়ি নেমে এসে বলবেন, দেখবি চ বি চ আজ টক টকে লাল চাঁদ উঠেছে আকাশে, আজকে রাতে জল থেকে তোলা খড়ের মূর্তিগুলো সব জীবন্ত হয়ে ওঠে। পাশের বাড়ির জানলা থেকে মুখ বাড়িয়ে পুতুন বলবে, আজ চোট্টাম করে জিতলি তোরা, কাল দেখিয়ে দেখিয়ে কেন চোট্টাম ভিন চোট্টাম।
আমি অবিশ্বাসে চিৎকার করে উঠবো, না তোমরা সব মিথ্যাবাদী, তোমরা কবে চলে গেছো এখান থেকে?
সবাই একসাথে হেসে উঠবে,
আমরা আবার কোথায় গেলাম, একবার দেখ নিজের দিকে।
আমি সেই মুহূর্তে চশমাটা খুঁজে পাবো না, আমার ফুল প্যান্ট ব্যঙ্গ করে হাসবে, বইয়ের মলাট হয়ে যাওয়া ক্যালেন্ডার আবার ডানা মেলে উঠে আসবে দেওয়ালে, টেবিলের উপর থেকে মাটিতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করবে ঘড়িটা, খোলা জানলার দিকে তাকিয়ে ভয়ার্ত শরীরে আমি মুখ ঢেকে শোব। ঠিক সেই সময় নিরাপদ দুটো হাত এসে জড়িয়ে ধরবে আমাকে। মনে হলো মাথার ভিতর অবাস্তব গল্পের কাঠামো ফুটে উঠছে, ভাবলাম উঠে বসে আলো জেলে এখনই লিখে ফেলি, কিন্তু পরক্ষণেই ঘরের ভিতর থেকে কে যেন বলে উঠল,
না না আজ নয়, গল্প হারিয়ে যাবে না, এখন ঘুমিয়ে পড়ো।
ধীরে ধীরে গভীর ঘুম নামছে আমার চোখে, প্রায় বন্ধ হয়ে আসা চোখের পাতায় একটু একটু করে মিলিয়ে আসছে আমার ছোটবেলার জানলাটা। সকালবেলা মাধর ডাকাডাকিতে ঘুম ভাঙল। ঘড়িতে দেখলাম প্রায় 9:30 বেজেছে। আমি ঘর থেকে বাইরে এসে দরজা খুলতেই সে গান পর্যন্ত হেসে বলল,
পাঁচিলের ওদিকটা পরিষ্কার হয়ে গেছে স্যার, সকাল থেকে লোক লাগিয়ে দিয়েছি।
সে কি এত সকালে?
আমরা গ্রামের দিকে লোক, সকালেই উঠি।
কথাটা বলে সে বাইরে পা বাড়ালো। আমি মাথা নেড়ে বললাম, আগে যখন এ ঘরে শুতাম তখন ওই পূবের জানলা দিয়ে সূর্যের আলো চোখে পড়লেই ঘুম ভেঙে যেত, আজ যে কেন ভাঙল না সেটাই ভাবছি।
আলো পড়বে কি করে স্যার, জানলাটাই তো নেই।
মাধব অবাক হয়ে বলল। মনে মনে খেপে উঠলাম আমি, জানলা নেই কি ফাজলাম করছো? মাধব একটা বাঁকা হাসি হেসে বলল,
একটা গোটা দিন কাটালে অন্তত লক্ষ্য করলেন না, বড় কাকা বহু বছর আগেই সে জানলা বুঝিয়ে দিয়েছে।
মুহূর্তে চেয়ার ছেড়ে উঠে পড়লাম আমি, প্রায় দৌড়ে ঘরে ঢুকলাম। আর ঢুকতেই বিদ্যুৎ পৃষ্ঠের মতো দাঁড়িয়ে পড়লাম। ঘরে 3টে জানলা, কাল সারা রাত যে খোলা জানলাটার দিকে তাকিয়ে শুয়েছিলাম সেখানে এখন মোটা ইট আর সিমেন্টের আস্তরণ। সারা ঘরের দেওয়ালের সাথে সে জায়গাটার কোনো পার্থক্য নেই এত বছর পরে, আর সেটা থাকারও কথা নয়। ধীরে ধীরে সেদিকে এগিয়ে গেলাম আমি, দেওয়ালের উপর হাত রাখলাম। ওই দেওয়ালের নিচে আমার ছেলেবেলার জানলাটা সমাধিস্থ আছে। একটা সময় প্রতি রাতে আমাকে গল্প বলতো সে, আমার বিনিদ্র চোখ জুড়ে কল্পনা আর মায়া জাল বুনত, একটু একটু করে মেলে ধরত ওপারের জগৎ। আজ সে মৃত, ঠিক দাদুর মতোই, ছোটবেলার মানুষগুলোর মতোই অফুরন্ত গল্পের ঝুলি নিয়ে চিরকালের মতো হারিয়ে গেছে। পিছনে তাকিয়ে দেখলাম মাধু এসে দাঁড়িয়েছে। সে অবাক চোখে তাকিয়ে আছে আমার দিকে। একটু থেমে বলল,
জুতো পরে নিন স্যার, দেখে আসবেন বাইরেটা।
না থাক, আমি দেখব না। আচ্ছা আজ আজ বিকেলে কি ট্রেন আছে দেখো তো? আমার খামখেয়ালি শখে একটা বিরক্তি ফুটে উঠল তার মুখে।
কাল যে বলেছিলেন দেখবেন।
মাথা নাড়লাম, কত গল্পই তো শোনা হলো না, আমার মায়ের ভূত দেখার গল্প, বাবার মাছ ধরার গল্প, ছোটদিদির ছাদ ডিঙিয়ে ঘুড়ি ধরার গল্প, আমার বহু বিনিদ্র রাতের সঙ্গী, আমার অজান্তেই বহুদিন আগে তার গল্পের ছোলা কুটিয়ে বিদায় নিয়েছে চিরদিনের মতো। তার সিমেন্ট চাপা কবরের উপর শেষবার হাত রেখে ঘর থেকে বেরিয়ে এলাম আমি। কোনো গল্পই বোধহয় পুরোটা বানিয়ে লেখা যায় না, আমাদের এই গল্পটারও খানিকটা জীবন থেকে চুরি করা, শুধু আমাদের নয়, আপনার আমার আমাদের পূর্ববর্তী মানুষদের। আমরাও হয়তো সব গল্প বলে যেতে পারবো না, আজ আছি তাই তার মধ্যে থেকে শুনিয়ে রাখলাম একখানা। শুনছিলেন মিডনাইট হরর স্টেশনে আজকের গল্প, পূব দিকের জানলা। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।